বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 23 ডিসেম্বর, 8 পৌষ এবং ফার্সি 2 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তিতে তৎপর 4টি টিমকে গ্রেফতার করেছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রয়েছে। এছাড়া বাংলাদেশে হাত করা ডান্ডাবিড়ি নিয়েই মায়ের জানাজায় হাজির করা সংবিধান ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী বলে মানবাধিকার সংগঠনগুলোর নিন্দা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন সেদেশে একমাত্র তার দলই গণতন্ত্র চর্চা করে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে বলে দাবি করেছেন রাজ্যের বিধায়ক স্বপন মজুমদার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন এ অঞ্চলে সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রয়েছে ইরানে। গতকাল স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি একথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন গোটা অঞ্চলের মধ্যে ইরানে শক্তিশালী গণতন্ত্র চর্চা হয়। ইউরোপ সার্বিক বিষয়কে একপেশে দৃষ্টিতে দেখে বলে তিনি জানান। তিনি বলেন এটা গ্রহণযোগ্য নয়। হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশনে ইরানের সদস্যপদ বাতিলের পদক্ষেপ আলোচনার সুযোগ নষ্টের প্রচেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। এ সময় তিনি স্পেনের জনগণ ও সরকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আশা করছি নতুন বৎসর মানুষের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে এবং নানা ক্ষেত্রে তেহরান মাদ্রিদ সম্পর্ক জোরদার হবে। টেলিফোন আলাপে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এবং গণতন্ত্র জোরদারের কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন বিশ্বের যেসব নেতা আমেরিকার সমর্থন নিয়ে টিকে থাকার চেষ্টা করছেন তাদের ভাগ্য থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শিক্ষা নেওয়া উচিত। একই সঙ্গে তিনি আবারও রাশিয়াকে ড্রোন সরবরাহ করার ব্যাপারে কিয়েভের পক্ষ থেকে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন। কিয়েভের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, তেহরান মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ড্রোন দিয়েছে। এ অভিযোগের সর্বশেষ জবাব হিসেবে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, তার দেশ যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ নিয়ে কোনো পরিকল্পনাও নেই। কানানি বলেন, আমরা সবসময় ইউক্রেন সহ অন্য দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জানা উচিত যে বারবার এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলার কারণে ইরানের ধৈর্য ত্রুটি ঘটতে পারে। বরং জেলেনস্কির উচিত বিশ্বের যেসব নেতা আমেরিকার সমর্থনের উপর নির্ভর করেছে তাদের ভাগ্য থেকে শিক্ষা নেয়া। বুধবার আমেরিকায় গিয়ে জেলেনস্কি আবার অভিযোগ করেন যে ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী বলেছেন, ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার কারণে নারীদের মর্যাদা ও পরিচিতি বিলীনের প্রক্রিয়া থেমে গেছে। বিপ্লবের আগে স্বৈরাচারী শাহ সরকার রাষ্ট্রীয়ভাবে নারীদের মর্যাদা ও সম্মান ধ্বংসের কর্মসূচি বাস্তবায়ন করছিল বলে তিনি জানান। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আরো বলেন, ইরানি নারীরা হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার আদর্শ অনুসরণের মাধ্যমে নারী ও পরিবার ইস্যুতে নব্য জাহিলিয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে। আমেরিকা ও ব্রিটেনের মতো সরকারগুলো সবসময় অন্য দেশগুলোতে অস্থিরতা, নৈরাজ্য ও সংঘাত সৃষ্টির চেষ্টা চালায় বলে মন্তব্য করেন তেহরানের জুমার নামাজের খতিব। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা করছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যেসব দেশের মানুষ সবচেয়ে বেশি চিলিতে বসবাস করে তার মধ্যে ফিলিস্তিন সবার শীর্ষে রয়েছে। এজন্য ফিলিস্তিনে দূতাবাস খোলার বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করবেন তিনি। চিলিতে বসবাসকারী ফিলিস্তিনি সম্প্রদায়ের ক্রিসমাস অনুষ্ঠানে বামপন্থী প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। চিলিতে বসবাসকারী ফিলিস্তিনির সংখ্যা 3 লাখের বেশি। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, সরকার হিসেবে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যা এখনও প্রকাশ করা হয়নি, সেটি হচ্ছে ফিলিস্তিনে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। আমরা ফিলিস্তিনে একটি দূতাবাস চালু করব। অনুষ্ঠানে চিলির প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি এমন একটি জাতি যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, প্রতিরোধ চালাচ্ছে এবং তাদের একটি ইতিহাস আছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, সেদেশে একমাত্র তার দলই গণতন্ত্র চর্চা করে। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে গণতন্ত্র চর্চাকারী একমাত্র দল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, যারা দেশের মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে ঢাকায় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের স্থান। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই নিয়মিত সম্মেলনের আয়োজন করে দাবি করে তিনি বলেন, পরবর্তী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আওয়ামী লীগ। নিজের ভুল ত্রুটি হতে পারে দাবি করে ওবায়দুল কাদের বলেন, আই এম নট এ পারফেক্ট লিডার, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভুল ত্রুটি হতে পারে। বড় দলের সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। বিএনপি 24 তারিখ থেকে সরে গিয়ে 30 ডিসেম্বর তাদের কর্মসূচি নির্ধারণ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। বলেন, বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে, তবে বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনেও বিএনপি ব্যর্থ হবে।
রাজনৈতিক সংগঠন ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা বাংলাদেশ আমলে যেভাবে নির্বাচন কমিশনের দেওয়া বিধিবিধান প্রতিপালন সংগঠনের গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে আসছে তা বাংলাদেশে অন্য কোনো দল আছে বলে আমাদের জানা নেই।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি বাস খাদে পড়ে 3 কর্মকর্তা সহ 16 জন সেনা নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। আজ সকালে উত্তর সিকিমের লাচেনে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জেবা এলাকায় 3টি গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর বাসটি। পাহাড়ি বাঁকে বাসটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে তা গভীর খাদে পড়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয় এবং আহত 4 সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মতো জেলে যেতে হবে বলে দাবি করেছেন রাজ্যের বিধায়ক স্বপন মজুমদার। এ সময় তিনি তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে চোর ও সুয়র বলে গালি দেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দাবি জানিয়ে বলেছেন, তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মতো জেলে যাবেন। আজ শুক্রবার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পাল্লা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তিনি এদিন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও অন্য নেতাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন।
খুব শীঘ্রই অনুব্রত মণ্ডল আবার দিল্লিতে যাবে এবং দিল্লিতে গিয়ে তার ঝুলিতে যাওয়াতে সব বিড়াল বেরোবে। আর বেরোনোর পরে আমরা আগামী দিনে দেখতে পাবো এই বাংলায় বিহারে যেমন লালু প্রসাদ চারা ঘোটালায় জেলখানায় ঢুকেছিল, এই বাংলায়ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেলখানায় যেতে হবে। সময়ের অপেক্ষা করুন।
ঘর বিলিতে যে অনিয়ম হয়েছে তার প্রতিবাদ জানালে কেউ যদি শাসানোর চেষ্টা করে কাউকে ভয় পাওয়ার দরকার নেই, সোজা চ্যালাকাঠ ধরবেন এবং গণধোলাই দেবেন বলেও দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মন্তব্য করেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এ প্রসঙ্গে পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশীদ বালা বলেন, কি ভাষা একজন বিধায়কের যে চ্যালাকাঠ দিয়ে মারবে, এটা যদি বিধায়কের ভাষা হয় তাহলে কি হবে? ক্ষণিকের জন্য হাততালি পাওয়ার জন্য উনি এসব কথা বলছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের সরকারি দলগুলো জাতীয় সংসদের নতুন অধিবেশনে গতকাল মিলিত হলেও তাতে যোগ দেননি ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টির সংসদ সদস্যরা। জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই এমপিদের সংসদে তলব করলেও তারা সেখানে উপস্থিত হননি। এর আগে পিটিআই দলের এমপিরা পাকিস্তানে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার জন্য যে পদত্যাগপত্র দিয়েছেন তা গ্রহণ করার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান। এ পরিপ্রেক্ষিতে স্পিকার তেহরিকে ইনসাফ পার্টির এমপিদের প্রত্যেককে সংসদে উপস্থিত হয়ে তার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতের কথা বলেন, কিন্তু পিটিআই এমপিরা তাতে রাজি হননি। তারা বলেছেন তারা যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, অন্যথায় তারা আদালতের দ্বারস্থ হবেন। গত এপ্রিল মাসে পিটিআই দলের এমপিরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার জন্য গণভাবে পদত্যাগপত্র জমা দেন, কিন্তু এখনও পর্যন্ত স্পিকার তা গ্রহণ করেননি। নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং পিপলস পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল মিলে ইমরান খানের সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছিল, এরপরই সরকারের পতন ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি চায়। তিনি বলেন যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য কূটনৈতিক পন্থা অবলম্বন করা হবে। গতকাল প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন মস্কো কূটনৈতিক উপায়ে সমস্ত সশস্ত্র সংঘাতের অবসান চায়। আমাদের লক্ষ্য সংঘাতের বিস্তৃতি ঘটানো নয় বরং এর অবসান ঘটানো। সংঘাত অবসানের জন্য আমরা চেষ্টা চালাবো এবং সেটি যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। আমি বহুবার বলেছি শত্রুতামূলক তৎপরতা যত বাড়ানো হবে অনাকাঙ্ক্ষিত ক্ষতি ততই বাড়বে। যারা যুদ্ধ অবসানের বিরোধিতা করছে তারা যত তাড়াতাড়ি এই বিষয়টি বুঝবে ততই মঙ্গল। আমরা কখনোই এই বিষয়টি পরিত্যাগ করিনি। রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বলেছেন যুদ্ধ অবসানের জন্য সংলাপে বসতে প্রস্তুত রয়েছে মস্কো, তবে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে ইউক্রেনই বারবার অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে আমেরিকা এম ওয়ান আব্রামস ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। আমেরিকার কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার আমেরিকা সফরে যান এবং কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করার জন্য আমেরিকাকে বিশেষভাবে অনুরোধ জানান। কিন্তু পেন্টাগনের কর্মকর্তারা এ ধরনের ট্যাঙ্ক ব্যবহার করা ইউক্রেনের সেনাদের জন্য খুবই জটিল ও কঠিন হবে বলে তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট যে রিপোর্ট করেছে তাতে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তারা মনে করেন ইউক্রেনের হাতে এরই মধ্যে যথেষ্ট ট্যাঙ্ক রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের তথ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নির্দেশনায় কাজ করত এমন চারটি টিমকে ইরানের নিরাপত্তা বাহিনী চিহ্নিত করেছে এবং তাদের সকল সন্ত্রাসী সদস্যকে গ্রেফতার করেছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের তথ্য মন্ত্রণালয় গতকাল 22 ডিসেম্বর বৃহস্পতিবার জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নির্দেশনায় কাজ করত এমন চারটি টিমকে ইরানের নিরাপত্তা বাহিনী চিহ্নিত করেছে এবং তাদের সকল সন্ত্রাসী সদস্যকে গ্রেফতার করেছে। ইরানের তথ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, অবৈধভাবে প্রতিষ্ঠিত ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন শহরে সৃষ্ট অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেয় এবং বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ওই টিমগুলোকে নির্দেশ দেয়। তবে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর আগেই এদের সবাইকে গ্রেফতার করা হয়। ইরানের ঘোষণায় আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মোসাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে ইউরোপের একটি দেশের যোগসূত্র পাওয়া গেছে, তদন্ত শেষ হলেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পশ্চিম এশিয়ায় ইরানের সবচেয়ে বড় শত্রু হিসেবে ইসরায়েল ইরান বিরোধী আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক জোট গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে তারা তাদের অনুচরদের মাধ্যমে ইরানের অভ্যন্তরে গোলযোগ বাঁধানো ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ইসরায়েল ও তাদের গুপ্তচর সংস্থা মোসাদ ইরানকে দুর্বল করার জন্য গত কয়েক বছর ধরে ইরানের অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এবং নাশকতা চালিয়ে পরমাণু স্থাপনারও ক্ষতি করেছে। বিশ্বে পরমাণু শক্তির অধিকারী দেশগুলোর মধ্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েল নিজেই বিপুল সংখ্যক পরমাণু অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে, অথচ তারাই আবার ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইরান বিরোধী কর্মকাণ্ডে ইসরায়েল জড়িত থাকলেও এ পর্যন্ত তাদের অনেক অনুচর ইরানে ধরা পড়েছে। সম্প্রতি ইসরায়েলের অনুচররা ইস্পাহানের একটি স্পর্শকাতর শিল্প এলাকায় হামলার চেষ্টা করেছিল, যদিও তা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ইরানের তথ্য মন্ত্রণালয় চলতি বছর জুলাইয়ে ওই হামলা ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছিল। ইরানে ধরা পড়া ইসরায়েলি অনুচররা হচ্ছে ইরান বিরোধী কুমলে গ্রুপের সদস্য, যাদের সাথে সরাসরি ইসরায়েলি কর্মকর্তাদের যোগাযোগ রয়েছে। এ অবস্থায় ইরানে মোসাদের অনুচর গ্রেফতারের ঘটনা থেকে প্রমাণিত হয় ইরানের গোয়েন্দা বিভাগ খুবই সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুদের যে কোনো ষড়যন্ত্র নস্যাতে তারা বদ্ধপরিকর।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/vn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranvn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের জেলা শহর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়েছেন প্যারোলে মুক্তি পাওয়া বিএনপি নেতা আলী আজম। পুলিশের এই আচরণে তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের জেলা শহর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাতকড়া আর ডান্ডা বেড়ে নিয়ে মায়ের জানাজা পড়ালেন প্যারোলে মুক্তি পাওয়া এক আসামি। এই ঘটনায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আজম। এ প্রসঙ্গে গাজীপুরের পুলিশ সুপার শফিকুল আলম বলেন, ডান্ডাবেড়ি বা হাতকড়া লাগানো বা না লাগানো জেল কর্তৃপক্ষের ব্যাপার। তবে জেল সুপার বলছেন, জানাজার নামাজ থেকে আসামি উদাও হয়ে গেলে দায় দায়িত্ব জেল কর্তৃপক্ষের উপরেই বর্তায়, ওই বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরটি গণমাধ্যমে প্রকাশের পরপরই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদের সোচ্চার হয়ে ওঠে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান বলেছেন, এই ঘটনা কেবল অমানবিকই নয় বরং মৌলিক মানবাধিকারের পরিপন্থী।
আইনের যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু হাইকোর্টের কিছু নির্দেশনা রয়েছে, এবং একটি মানুষ যার যিনি এখন পর্যন্ত দণ্ডিত না, উনি কিন্তু অজ্ঞাতনামার ভিতর পড়েছেন, উনি নামীয় আসামিও না, মামলার বাদী যে বক্তব্য দিয়েছে তাতে এটা খুব স্পষ্ট যে এই মামলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরকম একটি মামলার আসামি যে কিনা দুর্ধর্ষ এটার প্রমাণ করার সুযোগ নেই, যে জঙ্গি এটাও বলার কোনো সুযোগ নাই, এরকম একটি মামলার আসামিকে এইভাবে হেনস্থা করার এবং নির্যাতন করার নিপীড়ন করার কোনো সুযোগ আইনে যেমন নাই, সংবিধানের আলোকে নেই, এবং মানবাধিকারের বিষয় তো স্পষ্ট যে এরকম যন্ত্রণাদায়ক কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ডিআইজি প্রিজন অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী রেডিও তেহরানকে বলেন, আসামি কোন প্রকৃতির, দুর্ধর্ষ কিনা তা পুলিশই নির্ধারণ করে দেয়। কারা কর্তৃপক্ষ বন্দির অপরাধ অনুযায়ী জেলখানার ভিতরে ব্যবস্থা নেয়,
বেশি সিকিউরিটির জন্য তাদের পুলিশের নিরাপত্তার জন্য তারা এই কাজটা করছে, কিন্তু না হইলে কিন্তু আমিও বলতাম না, না হইলেই ভালো হইতো, যদি পুলিশ সংখ্যা আরো একটু বাড়িয়ে ডান্ডা বেড়ি ছাড়া যদি তাকে নামাজ পড়ানোর ব্যবস্থাটা করা হতো তাহলে কিন্তু এই কথাটার সৃষ্টি হতো না।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজ এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকছেন।
কেউ যখন আমাদের সঙ্গে তার দুঃখ কষ্ট শেয়ার করেন তখন তাকে উপদেশ দেবেন না। শুধু উপদেশ দেওয়া থেকে বিরত থাকলেই চলবে না, তার বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেওয়াও ঠিক হবে না। কিন্তু দুঃখজনকভাবে আমরা কোনো কোনো সময় এমনটা করে ফেলি। যিনি দুঃখ বেদনা শেয়ার করছেন তাকে আমরা না বুঝেই নসিহত করতে শুরু করি এবং তার ব্যাপারে নিজের মতামত প্রকাশ করতে থাকি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যিনি আপনার সঙ্গে তার কষ্ট শেয়ার করছেন তিনি আপনার কাছে কোনো পরামর্শ চাইতে আসেননি। তিনি চাইছেন তার কষ্ট ও উদ্বেগ আপনার সঙ্গে শেয়ার করে একটু হালকা হতে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজেই বুঝতে পারে তার অবস্থান সঠিক নাকি বেঠিক, এক্ষেত্রে তাকে বোঝানোর প্রয়োজন পড়ে না। বিশেষ করে কেউ যখন কষ্টে থাকেন তখন তাকে এ ধরনের উপদেশ দেওয়া অনুচিত।
সহমর্মিতা ও সহানুভূতির অনুশীলনটা শিশুকাল থেকেই শুরু হওয়া জরুরি। ছোটবেলা থেকে এমন শিক্ষা পেলে সন্তান সহনশীল হয়ে উঠবে এবং অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে শিখবে। যারা শিশুকালে অন্যের দুঃখে দুঃখ অনুভব করতে শেখে না তারা বড় হয়ে অন্যের সহমর্মী হতে পারে না সহজেই। বড়দের দেখেই অনেক কিছু শেখে ছোটরা। আশেপাশের লোকজন অন্যের বিষয়ে সহমর্মী ও সহানুভূতিশীল হলে শিশুরাও সেরকম হওয়ার চেষ্টা করে। সন্তানদের সঙ্গে সহমর্মিতা ও সহানুভূতির গুরুত্ব নিয়ে আলোচনা করা উচিত। প্রতিটি মানুষেরই যে অন্যের বিষয়ে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেসব বিষয়ে যুক্তিসহ বুঝাতে পারলে ভালো হয়। এক্ষেত্রে মনোচিকিৎসকদের সহযোগিতাও নেওয়া যেতে পারে। তারা শিশুকে বয়স অনুযায়ী বিষয়গুলো ভালোভাবে বোঝাতে পারেন। সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে একটি বিষয় মেনে চলা জরুরি, আর তা হল অন্যের অনুভূতিকে নির্বিঘ্নে প্রকাশ করার সুযোগ দেওয়া। এর ফলে ঘনিষ্ঠতা যেমন গাঢ় হয় তেমনি পারস্পরিক আস্থা বাড়ে। তবে সহানুভূতিশীল ও সহমর্মী হওয়ার জন্য নিজের অনুভূতি সম্পর্কে জানাটা জরুরি।
নিজেদের আবেগ অনুভূতি সম্পর্কে যারা সচেতন তারা সহজেই অন্যের আবেগ অনুভূতি ধরতে পারেন এবং সেভাবেই প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হন। মনে রাখবেন, কোনোভাবেই অন্যের আবেগ অনুভূতিতে আঘাত করা যাবে না এবং সহমর্মিতা যাতে কখনোই মেকে না হয় সেদিকেও নজর রাখতে হবে। আপনার সঙ্গে যিনি তার কষ্ট ও সমস্যা শেয়ার করছেন তাকে বোঝান যে আপনি সত্যি তার প্রতি সহমর্মী এবং তার সমস্যার কথা অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে মনোযোগ দিয়ে শুনছেন। এর ব্যত্যয় ঘটলে ওই ব্যক্তি অপমান বোধ করতে পারেন এবং আপনার প্রতি তার আস্থা উঠে যেতে পারে। সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের সময় তা এমনভাবে প্রকাশ করতে হবে যাতে ব্যক্তি নিজের মধ্যে প্রশান্তি অনুভব করে, তার মধ্যে যাতে এমন অনুভূতি সৃষ্টি হয় যে তার কষ্ট বোঝার মতো কেউ একজন আছেন এবং সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি। যিনি আপনার সঙ্গে সমস্যা শেয়ার করছেন তাকে বোঝান যে আপনি তার আবেগ অনুভূতি শুনে বিরক্ত হচ্ছেন না। এর ফলে পরবর্তীতেও আপনার সঙ্গে সহানুভূতি প্রকাশে আগ্রহী হয়ে উঠবে শোকাহত ব্যক্তি।
সহানুভূতি প্রকাশের সময় শব্দ চয়নে সতর্ক থাকতে হবে। সমস্যাটাকে বেশি বড় বা বেশি ছোট হিসেবে গণ্য করার প্রবণতা বাদ দিতে হবে। অনেকেই কথা শুনতে শুনতে বলে ফেলেন, তুমি তো মহা সমস্যায় পড়ে গেছ, অথবা এটা তো কোনো সমস্যাই না। সহমর্মিতার কিছু অনুশীলন করা যেতে পারে। আপনি কোনো একটা সময় বাছাই করে নিজের জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করুন যাতে নিজেকে খুব একা মনে হয়। এই অবস্থায় অন্যদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আপনি প্রত্যাশা করছেন তা লিখে রাখুন। কি ধরনের কাজ করলে আপনি খুশি হবেন, কি ধরনের কথা বললে আপনার ভালো লাগবে, সেগুলো লিপিবদ্ধ করুন। এভাবে আপনি নিজেকে অন্যান্য অবস্থানেও চিন্তা করে প্রত্যাশিত প্রতিক্রিয়া লিখে রাখতে পারেন। এর ফলে আপনি বুঝতে পারবেন অন্যেরা সমস্যায় পড়লে আপনার কাছে কি ধরনের আচরণ প্রত্যাশা করে। সমস্যা ও সংকটে নিজেকে অন্যের অবস্থানে বসাতে পারার সক্ষমতা আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে আপনি অন্যের সমস্যার সমাধানে আগের চেয়ে আরও বেশি সহযোগিতা করতে পারবেন। অন্যের সঙ্গে বিরোধ মীমাংসাতেও এটা কাজে আসবে।
বহু গবেষণায় দেখা গেছে, খুব সাধারণ দুই একটি শব্দ ও বাক্য ব্যবহারের মাধ্যমেও অন্যের মনের অবস্থার উপর প্রভাব ফেলা যায়। যিনি আপনার সঙ্গে তার সমস্যা শেয়ার করছেন, তাকে যদি আপনি বলেন, তোমার অবস্থাটা আমি উপলব্ধি করতে পারছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করো, এই সমস্যাটা হয়তো তোমার জন্য একটা পরীক্ষা, তুমি এই পরীক্ষায় নিশ্চিতভাবে উত্তীর্ণ হবে, তাহলে দেখবেন ওই ব্যক্তি মনের অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এমন পরিস্থিতিতে আশাবাদী করে তুলতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশাহত ও শোকাহত মানুষের সঙ্গে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ হচ্ছে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এর ফলে মানব জীবন আরো সুন্দর ও সুখময় হয়ে ওঠে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনকে সুন্দর করতে আমরা সবাই নতুন নতুন সুঅভ্যাস গড়তে সচেষ্ট হব, এ প্রত্যাশায় শেষ করছি সুন্দর জীবন অনুষ্ঠানের আজকের আসর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজক কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 23 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, সম্মেলনে বিএনপির তিন নেতাকে আওয়ামী লীগের আমন্ত্রণ, দৈনিক প্রথম আলো। বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার অব্যাহত রেখেছে সরকার, প্রিন্স, দৈনিক মানব জমিন। জঙ্গি পলায়ন ও ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে র্যাব, দৈনিক সমকাল। দায়িত্ব বদলালেও দলের জন্য কাজ করব, কাদের, দৈনিক ইত্তেফাক। আমাদের প্রধানমন্ত্রীর জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে, ডিএমপি কমিশনার, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, উত্তর সিকিমের লাচেনে গভীর খাতে পড়ল বাস, 16 জন সেনা জওয়ানের মৃত্যু, আহত 4, দৈনিক আনন্দবাজার পত্রিকা। মিলল স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন, বুস্টার ডোজ হিসেবে আসছে নেজাল ভ্যাকসিন, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ শুক্রবার দুপুর 12টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের উপদপ্তর সম্পাদক স্যাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই আমন্ত্রণ জানায়। বিএনপি কার্যালয়ের সামনে স্যাম খান বলেন, প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহের কাছে এই আমন্ত্রণ পত্র দেওয়া হয়। স্যাম খান বলেন, যারা কারাগারে সেটা আইনের বিষয়, তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছে। আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানালেন কেন? এর জবাবে তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। দৈনিক ইত্তেফাক লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আই এম নট এ পারফেক্ট লিডার, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভুল ত্রুটি হতে পারে। বড় দলে সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে। দায়িত্ব বদলালেও এই দলে আছি, দলের জন্য কাজ করব। শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে অন্য কোন দল আছে কিনা জানা নেই। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের তুলনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বলে মন্তব্য করেছেন ঢাকার পুলিশ প্রধান খন্দকার গোলাম ফারুক। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের আগের দিন শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকি বিবেচনায় সম্মেলন ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জীবন সবসময় ঝুঁকির মধ্যে থাকে, ইতিপূর্বে অনেকবার জীবন নাশের চেষ্টা করা হয়েছে, আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন, এজন্য আমরা তার নিরাপত্তাটাকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি। দৈনিক সমকাল লিখেছে, সম্প্রতি আদালতের ফটক থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে নিজেদের ব্যর্থতা বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। আজ শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের স্থান সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। কাল শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এম খুরশিদ হোসেন বলেন, দুই জঙ্গি পালিয়ে গেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা অবশ্যই আত্মসমালোচনায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব, এটা আমাদের ব্যর্থতা। দুই জঙ্গি পালিয়ে গেছে এবং তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছে এবং আমরা এখনো তাদের ধরতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত রেখেছে। সরকার দেশজুড়ে বিএনপি নেতা কর্মীদের গণগ্রেফতার অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রিন্স বলেন, হাজার হাজার নেতা কর্মীকে কারাবন্দী করায় বর্তমানে কারাগারে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কারাবিধি অনুযায়ী অনেক নেতা ডিভিশন পাওয়ার অধিকারী হলেও অনেককে এখনো ডিভিশন দেওয়া হয়নি। কারাবন্দী নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাদের 24 ঘন্টা লক আপে রাখা হচ্ছে। তারা গুরুতর অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ হলেও সরকারের নির্দেশেই তাদের জামিন দেওয়া হচ্ছে না। আমি আবারও বিএনপি মহাসচিব সহ আটক সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি। তিনি বলেন, জনগণ কোনো চক্রান্ত করছে না, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে, বাক স্বাধীনতা ফিরে পেতে, ন্যায় বিচার পেতে, ফ্যাসিবাদ থেকে বাঁচতে প্রকাশ্য রাজপথে লড়াই করছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, উত্তর সিকিমের লাচেনে পিছলে খাদে পড়ে গেল বাস। এই ঘটনায় ওই বাসে থাকা 16 জন জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 4 জন। সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জামা নামক এলাকায় 3টি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল সেনার এই বাসটি। সে সময় একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক, গভীর খাদে পড়ে যায় বাসটি। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে, সেনার তরফে ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। গুরুতর আহত 4 জনকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, অনুমান সত্যি হলো, নতুন করে করোনার বাড়বাড়ান্ত রুখতে নেজাল ভ্যাকসিনে অনুমোদন দিতে পারে ভারত। 24 ঘন্টা না কাটতেই নেজাল ভ্যাকসিনকে অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রক। জানানো হয়েছে, মিশ্র বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেকের তৈরি নেজাল স্প্রে প্রয়োগ করা যাবে। শুক্রবার থেকে টিকাকরণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে এই নেজাল ভ্যাকসিন। প্রথমে এই ভ্যাকসিন মিলবে শুধুমাত্র বেসরকারি হাসপাতালগুলোতে। শুক্রবার সকালে এই সংক্রান্ত বড় ঘোষণা করল স্বাস্থ্য মন্ত্রক। দেশে নয়া কোভিড ভেরিয়েন্ট BF7 নিয়ে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে নেজাল ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর, যদিও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি তখনও। শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী নেজাল ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেওয়া হল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। বিজয়ের মাসে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ সৃষ্টি হয়েছে, এ বিষয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম। তো অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতিতে সংকটের খবর প্রায়ই মিডিয়াতে দেখা যাচ্ছে। ব্যাংকে নিয়ম বহির্ভূত ঋণের বিষয়টি তো আছেই, আজও আমরা এসব বিষয় নিয়ে কথা বলব বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, ডেইলি স্টার পত্রিকার বাংলা বিভাগের সম্পাদক, রাজনৈতিক ভাষ্যকার এবং জনপ্রিয় উপস্থাপক গোলাম মোর্তজার সঙ্গে। জনাব গোলাম মোর্তজা, রেডিও তেহরানের আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও।
জনাব গোলাম মোর্তজা, আপনি জানেন বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি বিএনপির 10 ডিসেম্বর গণকর্মসূচি নিয়ে নানা ঘটনা ঘটে গেল, দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছে। তার মধ্যে অর্থনীতিতে একটা বৈরী ভাবের কথা তো প্রায়ই শোনা যাচ্ছে। 10 নভেম্বর 3টি ইসলামী ব্যাংকের যে নিয়ম বহির্ভূত ঋণ দেওয়ার ঘটনাটির খবর এসেছিল, পরে 10 ডিসেম্বরের ঘটনা দিয়ে সে বিষয়টি কিন্তু অনেকটা হারিয়ে গেছে, ধোঁয়াশা হয়ে গেছে। তো এই যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে, সে সম্পর্কে আপনি কি বলবেন?
টাকা পাচার হয়ে যায়, টাকা পাচার তো হয় না, দুর্নীতিতে করে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টরা। স্বাভাবিকভাবেই ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টরা টাকা পাচার করে, টাকা দুর্নীতি করে আয় করে, ঋণ নেয় কিন্তু ফেরত দেয় না, সেই টাকা তারা পাচার করে দেয়। স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন দলের বা ক্ষমতাসীনদের একটা পৃষ্ঠপোষকতা থাকে, সেই কারণেই এই বিষয়টা নিয়ে হইচই হয়, কিন্তু প্রকৃত অর্থে ব্যবস্থা নেওয়া হয় না। যখন একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে 30,000 কোটি টাকা তুলে নিয়েছে, আরো 7-8টি ব্যাংক থেকে প্রায় 1,00,000 কোটি টাকা তুলে নিয়েছে, এই বিষয়টি নিয়ে যে সময়টাতে খুব জোরালো ভাবে তদন্ত হওয়া দরকার ছিল, জোরালো ভাবে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, আমরা দেখেছি যে 10 ডিসেম্বরের রাজনৈতিক সমাবেশ বলে যোগ এটাকে কেন্দ্র করে সেই বিষয়টা চাপা পড়ে গেছে। এবং আমাদের ক্ষমতাসীনরা সবসময় প্রত্যাশা করে যে একটি বিষয় সামনে আসবে, সেই বিষয়টি কয়েকদিন চললেও আরেকটি বিষয় সামনে আসলে সেটাকে ধামাচাপা দিয়ে দিলে সেটা ওইটার আর তদন্ত করতে হবে না, বিচারও করতে হবে না, সাক্ষীও দিতে হবে না। এই পাচারকারীরা বা দুর্নীতিবাজরা বা ঋণ খেলাপিরা তাদের মতো করে স্বাভাবিকভাবে থাকতে পারবে, সেরকম একটা ধারা বাংলাদেশে আসলে বহু বছর ধরে চলছে, সেটাই আমরা বর্তমান সময়ে আরেকবার একটা নজির দেখলাম।
জনাব গোলাম মোর্তজা, সম্প্রতি বিএনপি 10 ডিসেম্বরের গণসমাবেশের পর সরকারের পক্ষ থেকে বিদেশি মিশনগুলোতে চিঠি দিয়ে ওই দিনের ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নিয়ে বিদেশি মিশনগুলোতে চিঠি দিয়ে জানানোর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের মতো করে পরিচালিত হবে, বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশ পরিচালনা করবেন, বিদেশিরা কথা বলবেন কেন বা তাদের বলার সুযোগ পাবেন কেন, বিদেশিরা কথা বলার সুযোগ পান তার কারণ হচ্ছে আমাদের এখানে স্বাভাবিকভাবে রাজনীতিটা চলে না, যেহেতু রাজনীতিবিদটা চলে না, যেহেতু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় না, যেহেতু মত প্রকাশের স্বাধীনতাকে হস্তক্ষেপ করে সরকার, সেই কারণে বিদেশিরা কথা বলার সুযোগ পায়। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে বিরোধী দল যখন বিদেশিদের সঙ্গে কথা বলে তখন সরকার বিরোধী দলকে বলে যে নালিশ করে বালিশ খেয়েছে, বিদেশিরা যখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কথা বলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কথা বলে তখন সরকার ক্ষুব্ধ হয় বিদেশিদের উপরে। কিন্তু সরকারের স্ববিরোধিতা বা বিচারিতা হচ্ছে সেই সরকারই আবার কেন সে পুলিশি অভিযান চালালো, কেন সে রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করলো, এই সবের কারণ ব্যাখ্যা করে বিদেশিদেরকে চিঠি দিয়ে জানাতে হয়।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার গোলাম মর্তুজার সঙ্গে। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে গোলাম মর্তুজা। আমরা বলছিলাম বিদেশি মিশনগুলোতে দেশের রাজনীতির বিষয়ে চিঠি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, তার মানেটা কি?
তার মানে হচ্ছে সরকারের জবাবদিহিতা দেশের জনগণের কাছে নয়, সরকারের জবাবদিহিতা হয়ে গেছে বিদেশিদের কাছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা দিক। এবং এখানে মূল বিষয় কি হচ্ছে, বিদেশিদের জানানো বা বিদেশিদের কথা বলার সুযোগ পাওয়া। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই না যে বিদেশিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলুক, অভ্যন্তরীণ বিষয়ে কথা বলুক, কিন্তু এটা শুধু চাইলে হবে না, এটা সরকারকে বুঝতে হবে এবং সরকারকে একেবারে উপলব্ধিতে আনতে হবে যে বিদেশিরা কথা বলার সুযোগ পাবে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সভা সমাবেশ করার অধিকার দেয়াটা নিশ্চিত করতে হবে, অহেতুক মামলা দিয়ে হয়রানি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইন দেশে করা যাবে না, এই সমস্ত কাজ যদি সরকার করে তখন তাহলে বিদেশিরা কথা বলার সুযোগ পায় না। কিন্তু যেহেতু আমাদের এখানে সেটা করা হয় না, যেহেতু একটা দমন পীড়ন চলে সর্বত্র, তো সেই কারণেই বিদেশিরা কথা বলার সুযোগ পায়। এটা একটা লজ্জার সম্পর্ক আছে, এক ধরনের হীনমন্যতার সম্পর্ক আছে।
জি জনাব গোলাম মর্তুজা, বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশ এবং তার আগের বিভাগীয় পর্যায়ের আরো কিছু কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে সরকারি দল আওয়ামী লীগ বিএনপিকে প্রতিহত করার কথা বলেছিল, প্রতিহত করেও ছিল নানাভাবে। এছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ অস্থিরতা এবং অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে, এর কারণ কি? আওয়ামী লীগ তো এখন রাজনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে।
বাংলাদেশের সবকিছুই আওয়ামী লীগই নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগই পরিচালনা করছে, কিন্তু আওয়ামী লীগ যেটা পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, আওয়ামী লীগ সরকার করছে সবকিছু, রাজনৈতিক দল আওয়ামী লীগ করছে না। গত 14-15 বছরে রাজনৈতিক দল আওয়ামী লীগ এক ধরনের স্থবির সংগঠনে পরিণত হয়েছে। এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় হাইব্রিড নেতাকর্মীদের এক ধরনের উত্থান হয়েছে, ত্যাগী নেতাকর্মীরা এক ধরনের পিছিয়ে থাকা আছে, নিষ্ক্রিয় আছে। আর আওয়ামী লীগ যেহেতু সবকিছুই পরিচালনা করে, সবকিছুই করে, সভা সমাবেশ থেকে শুরু করে সবকিছুই করে বিভিন্ন এজেন্সি এবং সরকারি পৃষ্ঠপোষকতায়, সেই কারণে রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা কিভাবে করবে সেই জায়গা থেকে তাদের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আরেকটি কথা, রাজনৈতিক আওয়ামী লীগের নেতারা এই যে গত 10-15 বছর ধরে এক নাগারে বলে আসছিল যে বিএনপি নাই, বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি থাকবে না, বিএনপির নেতা নাই, অমুক নাই, তমুক নাই ইত্যাদি কথা বলে আসছিল, আমার ধারণা যে এই কথাগুলো আওয়ামী লীগের নেতাদের একটা অংশ বিশ্বাসও করতে শুরু করেছিল যে বিএনপি সম্ভবত নাই, বিএনপির ডাকে মানুষ আসবে না, সারা দিবে না, বিএনপি একটা বড় সমাবেশ করতে পারবে না, ধর্মঘট ডাকলে ভয়ে আসবে না, গ্রেপ্তার করলে ভয়ে আসবে না, মির্জা ফখরুলকে গ্রেপ্তার করলে অন্য নেতাকর্মীরা পালাবে, তারা জনসভায় আসবে না। কিন্তু এই জায়গাগুলো দেখা গেছে যে সকল রকম প্রতিবন্ধকতা করলেও বিএনপিকে আসলে দমানো যায়নি, অর্থাৎ নেতারা একটা ভুল ধারণা নিয়েছিল বিএনপি সম্পর্কে। তো সেই সমস্ত নানাবিধ কারণে যখন দেখা গেছে যে বিএনপিকে ঠেকানো গেল না, সমাবেশ ঠেকানো গেল না, লোকসমাগম ঠেকানো গেল না, সঙ্গে বিদেশিদের একটা চাপ যোগ হলো, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতরে একটা ক্ষমতায় আছে, সবকিছুই তারাই নিয়ন্ত্রণ করছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ সরকারের ভেতরে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে। তবে আমি মনে করি না যে এই অস্থিরতা বিএনপির জন্য খুব বড় কোনো বেনিফিট পাবে বিএনপি, এখনই সেটা বলা যাবে না, এটার জন্য আরো অপেক্ষা করতে হবে।
তো জনাব গোলাম মর্তুজা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তপ্ত অবস্থা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও।
আর শ্রোতা বন্ধুরা, আলাপনের আগামী সপ্তাহের আসরে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, তখনও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশে এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, সেদেশে একমাত্র তার দলই গণতন্ত্র চর্চা করে। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে বলে দাবি করেছেন রাজ্যের বিধায়ক স্বপন মজুমদার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।